আসুন আমরা প্রভুকে ধন্যবাদ দেই, আর একটি সুযোগ আমরা পেয়েছি যেন ঈশ্বরের বাক্যের বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারি। এবং আজকে একটি সুন্দর বিষয় আমরা আলোচনা করব। আশা করি আপনারা যারা শুনছেন, আপনারা যারা উপস্থিত রয়েছেন, প্রত্যেকেই এই পাঠের মধ্যে দিয়ে উপকৃত হবেন। সো পাঠ শুরু করবার আগে আসুন আমরা একটা গান করি, ছোট কোরাস গান করি, তাহার ক্ষত সকল দ্বারা আমার আরোগ্য হয়। আসুন গান করি। তাহার ক্ষত সকল দ্বারা আমার আরোগ্য হয়, আরোগ্য হয়, আরোগ্য হয়। তাহার ক্ষত সকল দ্বারা তিনি আমাকে ভালোবাসেন, ভালোবেসে জীবন দিলেন। তিনি আমাকে ভালোবাসেন, ভালোবেসে জীবন দিলেন। তাহারি রক্তে শুচি হলাম, তাহারি করুণায় জীবন পেলাম। তাহারি রক্তে শুচি হলাম, তাহারি করুণায় জীবন পেলাম। তাহার ক্ষত সকল দ্বারা যখন আমি পাপী ছিলাম, পাপের আধারে বন্দী ছিলাম, যখন আমি পাপী ছিলাম,
পাপের আধারে বন্দী ছিলাম,
তখন তিনি আমার তরে প্রাণ দিলেন ক্রুশপরে, তখন তিনি আমার তরে প্রাণ দিলেন ক্রুশপরে। তাহার কত সকল দ্বারা আমার আরোগ্য হয়, আরোগ্য হয়, আরোগ্য হয়। তাহার কত সকল দ্বারা আমরা প্রভুর ধন্যবাদ করি যে প্রভু আজকে আমাদের আলোচনা করার সুযোগ দিয়েছেন। তো আসুন আমরা আলোচনার পূর্বে আমাদের ভাই ডেভিড আনসারি সঙ্গে আমরা প্রার্থনায় যাই, তারপরে আমরা আমাদের আজকের নির্ধারিত আলোচনা আমরা শুরু করব।
আসুন প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, আমরা তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব প্রশংসা করি প্রভু, কেননা তোমার মহিমা আজকে আমরা দেখতে পেয়েছি। তুমি আমাদেরকে সাহায্য করেছো, আমাদেরকে আশীর্বাদ করেছো প্রভু। আজকে এই মুহূর্তে আমরা আবার তোমার কাছে সমর্পিত হই প্রভু। তুমি আমাদেরকে সাহায্য করো যেন আমরা যা কিছু করবো তোমার গৌরবার্থ করতে পারি। বিশেষ করে আজকে আমরা এই আরেকটা পার্ট নিয়ে আমরা আলোচনা করব। এই আলোচনার মাধ্যমে তুমি আমাদেরকে বুঝতে সাহায্য করো, আমাদেরকে শিক্ষা দাও, এবং যারা এই আলোচনা শুনবে তাদেরকে তুমি সাহায্য করো যেন তারা বুঝতে পারে যে তুমি আমাদেরকে সেই নতুন জীবন দিয়েছো, সেই নতুন জীবনের মাধ্যমে আমরা স্বর্গে যেতে পারবো প্রভু। পাস্টার থমাস রায়কে তুমি সাহায্য করো যেন তার মাধ্যমে তুমি যারা এই বাক্য শুনবে তাদেরকে তোমার বাক্য সম্বন্ধে যেন সুন্দরভাবে তিনি বোঝাতে পারেন, এবং যারা শুনবে তারাও যেন সুন্দরভাবে বুঝতে পারে এবং তাহা গ্রহণ করতে পারে। আমাদের সঙ্গে থাকো, সঙ্গে চলো, যিশুর নামে প্রার্থনা চাই,
আমেন। সো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব আর সেটা হচ্ছে যিশুর মধ্যে দিয়ে যে নূতন জীবন পাওয়া যায়, যিশুর মধ্যে দিয়ে যে নূতন জীবন পাওয়া যায় এবং সেই জীবনের উপকারিতা কি, এবং সেই জীবনের যে উৎস, সে উৎস কে, সেটা আমরা আবিষ্কার করব। প্রথমেই আমরা জানি যে নূতন জীবনের উৎস, আর সেটা হচ্ছে আমরা জানি কার মধ্যে দিয়ে। যোহন 10:10 মধ্যে কি লেখা রয়েছে?
আমি এসেছি যেন তারা জীবন পায় আর সেই জীবন যেন পরিপূর্ণ হয়।
সো আমরা যে জীবন বা নূতন জীবন পাওয়ার যে উৎস, আমরা সেটা এখানে দেখলাম যে যিশু বলেন আমি এসেছি, যিশু বলেন আমি এসেছি যেন তারা জীবন পায়। সো নূতন জীবনের উৎস হচ্ছে প্রভু যিশু খ্রিস্ট, নূতন জীবনের উৎস হচ্ছে প্রভু যিশু খ্রিস্ট। যেমন প্রভু যিশু খ্রিস্ট তিনি বলেছেন যখন 3:15 মধ্যে, যে কেহ তাহাতে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়। এই যে অনন্ত জীবন, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। সো এই যে অনন্ত জীবন, এই যে নূতন জীবন, যেন সেই জীবন পরিপূর্ণ হয়, সেই জীবন আমরা পরিপূর্ণ করতে পারি কেবলমাত্র যীশুখ্রিস্টের মধ্যে দিয়ে। যীশুখ্রিস্টের মাধ্যমে আমাদের সেই জীবন পরিপূর্ণ হবে। আর প্রকাশিত বাক্য 21:5 মধ্যে আমরা কিছু তথ্যমূলক কথা এখানে আমরা দেখব।
যিনি সেই সিংহাসনে বসেছিলেন তিনি বলেন, দেখো আমি সবকিছু নতুন করে তৈরি করছি। পরে তিনি আবার বললেন, এই কথা লেখো কারণ কথাগুলো বিশ্বাসযোগ্য ও সত্য।
সো আমরা যিশুর যে কথাগুলা পাঠ করছি বা করব, সেই কথাগুলো এখানে বলা হচ্ছে যে বিশ্বাসযোগ্য এবং সত্য। প্রকাশিত বাক্য 21:5 মধ্যে সেটা বলা হচ্ছে যে প্রভু যীশু খ্রিস্ট স্বয়ং নিজে, তিনি সেই যোহনকে, তিনি যখন নির্বাসনে ছিলেন সেই পাটম দ্বীপে যখন তিনি অবস্থান করছিলেন, সেই সময় প্রভু যীশু খ্রিস্টের কথাগুলো তার কাছে এসেছিল। আর এই প্রকাশিত বাক্যের প্রত্যেকটি বিষয় আমরা দেখতে পাই, যীশুখ্রিস্ট তিনি বারবার বলছেন যে লিখো লিখো, আমি যা বলছি এখানে তিনি এই কথা বলছেন, এই কথা লেখো, এই কথা লেখো। যিনি সিংহাসনে বসে আছেন তিনি বললেন, দেখো আমি সবকিছু নূতন করে তৈরি করছি। নূতন, নূতন বলতে আমরা কি বুঝি? নূতন বলতে আমরা বুঝি 2 Corinthians 5:17 মধ্যে কি লেখা রয়েছে,
যদি কেউ খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়ে থাকে তবে সে নতুনভাবে সৃষ্টি হল, তার পুরনো সবকিছু মুছে গিয়ে সব নতুন হয়ে উঠেছে।
সো আমরা এখানে দেখতে পাই যে নতুন করে তৈরি করা, সো একজনের জীবনকে নূতন করা, নূতন করা মানে তার পুরাতন স্বভাব, পুরাতন আমিকে, কাপড়, মানুষ কাপড় যেরকম পরিবর্তন করে, পুরাতন কাপড় পরিবর্তন করে মানুষের নূতন কাপড় পরে, ঠিক একইভাবে আমাদের জীবনে যে যীশুখ্রিস্টকে জানার আগে, যীশুখ্রিস্টকে পাওয়ার আগে, যীশুখ্রিস্টকে বিশ্বাস করবার আগে আমাদের যে জীবন ছিল সেটা হচ্ছে পুরাতন জীবন, যে জীবনে যীশুখ্রিস্টের কোনো প্রভাব বা পবিত্রতার কোনো প্রভাব থাকবে না বা থাকে না। কিন্তু যখন কোনো, কারণ এখানে লেখা আছে যে ফলত কেহ যদি খ্রিস্টে থাকে তবে নূতন সৃষ্টি হইল, ফলত কেহ যদি খ্রিস্টে থাকে, তো কেহ যদি খ্রিস্টে থাকে দ্যাট মিন্স যদি যখন আমরা যীশুখ্রিস্টকে বিশ্বাস করি, যীশুখ্রিস্টে অবস্থান করি, সেই সময়টার কথা বলা হচ্ছে যে ফলত কেহ যদি খ্রিস্টে থাকে তবে নূতন সৃষ্টি হইল, পুরাতন বিষয় সকল অতীত হইয়াছে, দেখো সে সকল নূতন হইয়া উঠিয়াছে। সো প্রভু যীশুখ্রিস্টের মধ্যে দিয়ে আমরা পুরাতন জীবনকে পুরাতন কাপড়ের মতো বর্জন করে নূতন জীবনকে নূতন কাপড়ের মতো পরিধান করা, অর্থাৎ আমাদের স্বভাব, আমাদের চরিত্র, আমাদের চিন্তাধারা, আমাদের মন মানসিকতার মধ্যে থাকবে প্রভু যীশু খ্রিস্টের স্বভাব। ফিলিপীয় 2:5 মধ্যে যেমন আছে যে খ্রিস্টের যে স্বভাব ছিল সেই স্বভাব যেন তোমাদিগেতেও থাকে, খ্রিস্টের স্বভাব, তার চরিত্র। কারণ আমরা যখন যীশুখ্রিস্টের মধ্যে থাকি তখন যীশুখ্রিস্টের যে স্বভাবটা, সেই স্বভাবটা আমাদের মধ্যে রিফ্লেক্ট যদি না করে, তাহলে আমরা বলতে পারবো না যে আমরা যীশুখ্রিস্টকে বিশ্বাস করেছি এবং গ্রহণ করেছি কারণ এখানে আছে যে ফলত কেহ যদি খ্রিস্টে থাকে, অর্থাৎ যদি আমি খ্রিস্টে থাকি, লিভ ইন ক্রাইস্ট, খ্রিস্টের মধ্যে যদি আমি বসবাস করি, অ্যান্ড ক্রাইস্ট লিভস ইন মি, খ্রিস্ট আমাতে বসবাস অবস্থান করেন, সো যদি আমি খ্রিস্টে অবস্থান করি, খ্রিস্ট আমাতে অবস্থান করবে, তাহলে আমরা সত্যিকার ভাবে নূতন জীবন, নতুন জীবন আমরা খুঁজে পাব। তো নতুন জীবন, যেমন আমরা একটা গান করি, আগে যে কাজ করতাম এখন তা করি না, আমার পরিবর্তন হইয়াছে। সো আমার পরিবর্তন, যদি আমার জীবনের স্বাভাবিকতা বা ধারাবাহিকতা যদি আমি বজায় রাখি, যে যীশু খ্রিস্টকে বিশ্বাস করার আগে আমি যে কাজগুলো করতাম, মিথ্যা কথা বলতাম, চুরি করতাম, মিথ্যা সাক্ষ্য দিতাম, মানুষকে ঠকাইতাম, চিটিং করতাম, বিভিন্ন ভাবে শয়তানের জীবন বা খারাপ বা মন্দ বা দুষ্ট জীবন আমি যাপন করতাম, আর যীশুখ্রিস্টকে বিশ্বাস করার পরে যদি ওই স্বভাব চরিত্রগুলো যদি আমার মধ্যে অবস্থান করে, তাহলে আমরা বুঝব যে আসলে আমরা নতুন জীবন পাই নাই। যেটা প্রথম যোহন তিন অধ্যায় ৬ এবং ৯ পদ যদি আমরা পড়ি, আমরা সেখানে দেখতে পাব যে আমাদের মধ্যে পরিবর্তন, আমরা যে যীশু খ্রিস্টকে পেয়েছি সেই জীবনের যে একটা পরিবর্তন বা একটা প্রভাব বা একটা চিহ্ন, সেটা যদি আমাদের জীবনে না থাকে, তাহলে বাইবেল এই কথা বলে, কি বলে, ৬ পদের মধ্যে লেখা আছে, যে কেহ তাহাতে থাকে সে পাপ করে না। তাহলে ইফ উই আর ইন ক্রাইস্ট, যদি আমরা খ্রিস্টে থাকি, আমরা পাপ করতে পারি না, আর যে পাপ করে সে তাহাকে দেখে নাই, তাহাকে জানেও না। অনেক লোকেরা হয়তো বলে থাকে যে আমি খ্রিস্টান, বাট খ্রিস্টকে বাদ দিয়ে সে খ্রিস্টান, কারণ সে যদি খ্রিস্টে থাকে তাহলে সে পাপে পূর্ণ জীবন যাপন করতে পারে না, আর যদি সে পাপে পূর্ণ জীবন এবং পাপের মধ্যে জীবন যাপন করে, দ্যাট মিন্স বাইবেল এই কথা বলে যে সে যীশুখ্রিস্টকে দেখেও নাই, জানেও নাই, বিশ্বাস তো করেই নাই, যীশুখ্রিস্টের বিষয়ে সে শুনেই নাই। তারপরে ৯ পদের মধ্যে লেখা আছে, যে কেহ ঈশ্বর হইতে জাত সে পাপাচরণ করে না। যদি খ্রিস্টের বীর্য আমাদের মধ্যে থাকে, যদি আমরা ঈশ্বরের সেই দত্তক পুত্রর অধিকার আমরা পাই, কিসের মধ্যে দিয়ে পাই, বিশ্বাসের মধ্যে দিয়া, বিশ্বাসের মধ্যে দিয়া, সেই জন্য যোহন ১ অধ্যায় ১২ পদের মধ্যে কি লেখা আছে, যে আমরা যদি যীশু খ্রিস্টকে বিশ্বাস করি না, কেমন, যোহন ১ অধ্যায় ১২ পদের মধ্যে যেটা লেখা রয়েছে, সেখানে লেখা রয়েছে যে যত লোক তাহাকে গ্রহণ করিল, সেই সকলকে যাহারা তাহার নামে বিশ্বাস করে, তাহাদিগকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন, ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা। সো আমরা যদি ঈশ্বরের সন্তান হবার ক্ষমতা পাই বিশ্বাসের মধ্যে দিয়ে, তাহলে আলটিমেটলি জাগতিক দিক দিয়েও আমরা বুঝি যে যখন সন্তান হন, তখন সেই সন্তানের মধ্যে পিতার বীর্য থাকে, অর্থাৎ আমরা যদি খ্রিস্টের সন্তান হয়ে থাকি, তাহলে খ্রিস্টের যে স্বভাব চরিত্র, আমরা বাংলাদেশে বা বিভিন্ন জায়গায় বলে থাকি, ইংরেজিতে আমেরিকানরাও বলে, অন্যরাও বলে, লাইক ফাদার লাইক সান, কেমন, বাপকা বেটা হয় সেপাইকা ঘোড়া হয় না, তারপরে কি আরো কিছু আছে, কুস নেই থোড়া থোড়া ইত্যাদি ইত্যাদি আরো কিছু আছে। সো বাপকা বেটা, আমরা যদি ঈশ্বরের বেটা হয়ে থাকি, ঈশ্বরের সন্তান হয়ে থাকি, আমরা হচ্ছি অ্যাডপ্টেড সান, অ্যাডপ্টেড বা দত্তক পুত্র, কিন্তু কি বলা হচ্ছে, সেই সন্তানরা তাহারা রক্ত হইতে নয়, মাংসের ইচ্ছা হইতেও নয়, মানুষের ইচ্ছা হইতেও নয়, কিন্তু ঈশ্বর হইতে, অর্থাৎ ঈশ্বরের আত্মা, ঈশ্বরের আত্মার মধ্যে দিয়ে আমরা নূতন জন্ম গ্রহণ করি,
রক্ত মাংসে না,
রক্ত মাংসের মধ্যে নয়। যদি আমরা যোহন ৩ অধ্যায় দেখি, সেখানে আমরা যীশুর সাথে একজন লোক যার সাথে যিশুর একটা কথোপকথন হয়েছিল, এবং সেই কথোপকথনের সময় আমরা সেখানে কিছু নূতন জন্মের বিষয় আমরা দেখতে পাই তিন অধ্যায়ের মধ্যে। যদি আমরা যোহন তিন অধ্যায় পড়ি, সেখানে লেখা আছে যে ফরিসিদের মধ্যে এক ব্যক্তি নিকোদিম। সো আমি সংক্ষেপে বলি, নিকোদিমের সাথে যিশুর কথোপকথন। নিকোদিম এসেছিল যিশুর কাছে যে অনন্ত জীবন পাওয়ার জন্য আমাকে কি করতে হবে, কারণ সে যিশুর প্রশংসা করেছিল। সো আর যখন সে যিশুখ্রিস্ট যখন নিকোদিমের মন মানসিকতা তিনি রিড করলেন, বুঝলেন যে তার মধ্যে একটা পিপাসা আছে, ক্ষুধা আছে, সেই জন্য নিকোদিম যিশুর প্রশংসা করছিল। কিন্তু আমি যদি কাউকে বিশ্বাস না করি, তার প্রশংসা কিভাবে করব? তারে যদি আমি না জানি, না চিনি, তাইলে যদি আমি প্রশংসা করি, সেটা হচ্ছে যে ওই ব্যক্তির উপরে আমার আসলে সঠিক কোনো ধারণা নাই, শুধুমাত্র তাকে আমি কি করতেছি, সন্তুষ্ট করার জন্য তাকে একটু মুখে আমি তার প্রশংসা করতেছি, আসলে আমি তাকে চিনিও না, তাকে জানিও না, তার স্বভাব জানি না, তার চরিত্র জানি না, তার জীবন জানি না। সুতরাং যিশুখ্রিস্ট তার অন্তর পরীক্ষা করলেন এবং তিনি বললেন যে সত্য সত্য আমি তোমাকে বলিতেছি, নূতন জন্ম না হইলে কেহ ঈশ্বরের রাজ্য দেখিতে পাইবে না। নূতন জন্ম, আজকে আমাদের বিষয় হচ্ছে যে নূতন জীবন। সো যখন আমরা নূতন জন্ম হই, আমাদের জন্ম যখন নূতন হয়, তখন আমরা নূতন জীবনে পদার্পণ করি। কারণ আমরা দেখেছি যে ফলত কেহ যদি খ্রিস্টে থাকে, অর্থাৎ সেটা হচ্ছে যে যিশু খ্রিস্টে যারা বিশ্বাস করে তার সন্তান হয়। সো সন্তান হলে আমাদের তো অবশ্যই যিশু খ্রিস্টের সেই স্বভাব, যে খ্রিস্টের যে স্বভাব, সেটা যদি আমাদিগকে না থাকে, তবে কখনোই আমরা বুঝব না যে আমরা খ্রিস্টান বা আমরা ঈশ্বরের সন্তান। সো ঈশ্বরের সন্তান হতে হলে আমাদের খ্রিস্টের স্বভাবগুলো আমাদের দরকার, এবং খ্রিস্টের স্বভাবগুলো যদি যে আমাদের মধ্যে রয়েছে, সেটার একটা প্রমাণ বা সেটার একটা এভিডেন্স আমাদের দরকার আছে। যদি আমরা সেই এভিডেন্স দেখাতে না পারি, তাহলে আমরা সেই প্রথম যোহন তিন অধ্যায় ৬ এবং ৯ পদ, যে আমাদের আমরা এখনো যিশুখ্রিস্টকে দেখিও নাই, চিনিও নাই। সো সেটা, সো কিভাবে আমরা দেখাবো? যদি আমাদের মধ্যে থাকে প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘসহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গল বা বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয় দমন, এই যে গুণগুলো যাহারা যিশুখ্রিস্টের, যাহারা যিশুখ্রিস্টের জন্য জীবন যাপন করে, এই চরিত্রগুলো তাদের জীবনে প্রতিফলিত হবে, তাদের আচরণে, তাদের কথাবার্তা সবকিছুর মধ্যে দিয়ে থাকবে, মানে আনন্দ থাকবে, শান্তি থাকবে, দীর্ঘসহিষ্ণুতা থাকবে, বিশ্বস্ততা থাকবে, নম্রতা থাকবে, মাধুর্যভাব থাকবে, মঙ্গলভাব থাকবে। কিন্তু তার পরিবর্তে যদি তার মধ্যে থাকে বেশ্যাগমন, অসুচিতা, শৈরিতা, প্রতিমা পূজা, কুহক, নানা প্রকার শত্রুতা, ঝগড়াঝাটি, বিবাদ, ঈর্ষা, রাগ, প্রতিযোগিতা, বিচ্ছিন্নতা, দলভেদ, মাৎসর্য, মত্ততা, রঙ্গরস এবং তৎসদৃশ্য আরো অনেক অন্যান্য দোষ, এগুলো যদি আমাদের জীবনে প্রতিফলিত হয়, তাহলে কি প্রমাণিত হবে যে আমরা নূতন জন্ম পেয়েছি আর আমরা যিশুখ্রিস্টে আছি, আমরা যিশুখ্রিস্টের সন্তান? যখন একদা ১২ পদ অনুসারে কখনোই না। সো আমরা গালাতীয় পুস্তকটি পড়ব, গালাতীয় ২ অধ্যায় ২০ পদের মধ্যে আমরা দেখব, গালাতীয় ২ অধ্যায় ২০ পদের মধ্যে।
আমাকে খ্রিস্টের সঙ্গে ক্রুশে দেওয়া হয়েছে, তাই আমি আর জীবিত নই, খ্রিস্টই আমাদের মধ্যে জীবিত আছেন। এখন এই দেহে আমি যে জীবন কাটাচ্ছি তা ঈশ্বরের পুত্রের উপরে বিশ্বাসের মধ্যে দিয়েই কাটাচ্ছি, তিনি আমাকে ভালোবেসে আমার জন্য নিজেকে দান করেছিলেন।
আমেন। সুতরাং এখানে আমরা একই কথা দেখতে পাচ্ছি যে খ্রিস্টের সঙ্গে আমি ক্রুশারোপিত হইয়াছি, আমি আর আমি নই, কিন্তু খ্রিস্ট আমাদের জীবিত আছেন, আর মাংস থাকিতে আমার যে জীবন আছে তা এখন আমি যিশু খ্রিস্টে যাপন, ঈশ্বরের পুত্র, প্রভু যীশু খ্রিস্টে যাপন করিতেছি। সো এইটা কেমন? বিশ্বাসের মধ্যে দিয়ে আমি যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে যদি জীবন যাপন করি, অর্থাৎ খ্রিস্ট আমাতে আছেন, আমি খ্রিস্টের সহিত কুশারোপিত হইয়াছি, অর্থাৎ I deny myself. কেমন? সো আমি নিজেকে অস্বীকার করব এবং আমি কি করব, যীশু খ্রিস্টের একজন সন্তান হিসেবে নিজেকে পরিচিত করব। আর সেটাই হচ্ছে যে নূতন জীবন লাভ করা, নূতন জীবন। সো নূতন জীবন লাভ করার উপকারিতা, উপকারিতা বলতে আমি একটা নূতন জীবন লাভ করলে আমরা উপকারিতা কি পাই, আর উপকারিতা পাই, আর সেটা হচ্ছে যে যে কেহ তাহাতে বিশ্বাস করে সে অনন্ত জীবন পাবে। উপকারিতা কি?
অনন্ত জীবন,
অনন্ত জীবন পাবে। সো যখন 3:14 আছে অনন্ত জীবন পাবে, এবং 16:15 মধ্যে সেটা আছে, এবং 16 মধ্যে আছে যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পাবে। সো এটা হচ্ছে উপকারিতা, যে আমরা যদি নূতন জীবন লাভ করি, এই নূতন জীবনের উৎস হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। কেবলমাত্র যীশু খ্রিস্টের মধ্যে দিয়েই আমরা সেই নূতন জীবন লাভ করতে পারি। সুতরাং আমরা 17 মধ্যে দেখি, কেননা ঈশ্বরের জগৎ, ঈশ্বর জগতের বিচার করিতে পুত্রকে জগতে প্রেরণ করেন নাই, কিন্তু জগৎ যেন তাহার দ্বারা পরিত্রাণ পায়। সো প্রভু যীশু খ্রিস্ট এসেছেন যেন আমরা তাহাতে পরিত্রাণ পেতে পারি, আর এটাই হচ্ছে ঈশ্বরের ইচ্ছা। যীশু খ্রিস্ট এই জগতে রাজত্ব করতে আসেননি, যীশু খ্রিস্ট এই জগতে প্রেরিত মানে ধর্ম প্রতিষ্ঠা করতে আসেননি। আসলে খ্রিস্টান ধর্ম যে যীশু খ্রিস্ট প্রতিষ্ঠা করে গেছেন তা নয়, যীশু খ্রিস্ট কোন ধর্ম প্রতিষ্ঠাতা বা প্রতিষ্ঠাতা হিসাবে যীশু খ্রিস্টকে দেখা হয়নি, কিন্তু যীশু খ্রিস্ট খ্রিস্ট ধর্মের প্রতিষ্ঠাতা নয় বলে এটা কি কথা আবার? অমুক ধর্মের প্রবর্তক, অমুকে অমুক ধর্মের প্রবর্তক, যীশু খ্রিস্ট কি খ্রিস্ট ধর্মের প্রবর্তক? না, তিনি কোন ধর্ম বা ডিনোমিনেশন তিনি প্রতিষ্ঠা করেন নাই, তিনি শুধু অনন্ত জীবনের সোর্স, উৎস তিনি দিয়ে গেছেন পৃথিবীতে।
কিভাবে আমরা অনন্ত জীবন পেতে পারি?
সেই জন্য তার ওয়েলকামিং, তার আহ্বান জগতের সমুদয় মানুষের জন্য, সমুদয় মানুষ। সেই জন্য মতি, যদি আমরা 28:19 পড়ি, কেমন? মতি 28:19 মধ্যে সেই সেই আহ্বান সেটা দেওয়া হয়েছে যেন আমরা, এবং মার্কের মধ্যেও আমরা যদি দেখি যীশু খ্রিস্টের মার্ক 16 মধ্যে সেখানে এই কথা লেখা রয়েছে যে যীশু তিনি কি বলছেন, আর তিনি তাহাদিগকে কহিলেন, তোমরা সমুদয় জগতে যাও, সমুদয় জগতে যাও, সমস্ত সৃষ্টির নিকটে সুসমাচার প্রচার করো। সমস্ত সৃষ্টি, অর্থাৎ এখানে কোন স্পেসিফিক কোন কান্ট্রি, স্পেসিফিক কোন ডিনোমিনেশন, স্পেসিফিক কোন রেস, স্পেসিফিক কোন রিলিজিয়ন বা স্পেসিফিক কোন রেস, রেস মানে কোন জাতি, গোষ্ঠী বা ক্যাস্ট, তাদের জন্য তিনি বলেন নাই, সমুদয় জগতে, সমুদয় সৃষ্টির কাছে। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট যে সৃষ্টি করেছিলেন, আমরা আদি পুস্তক যদি 1 দেখি যে সৃষ্টির বিবরণ, সেই বিবরণ অনুসারে সমস্ত সৃষ্টির কাছেই তিনি এই বার্তা দিয়ে গেছেন। এই বার্তা বা খ্রিস্ট ধর্ম কোন নির্দিষ্ট লিমিটেড ব্যক্তির, গোষ্ঠীর বা গ্রুপের জন্য নয়, এটা সমুদয় জগতের জন্য। তিনি বলছেন সমুদয় জগতে যাও, সমুদয় জগতে যাও, এবং কি বলছে, সৃষ্টির নিকটে সুসমাচার প্রচার করো, যে বিশ্বাস করে ও বাপ্তাইজিত হয় সে পরিত্রাণ পাইবে, কিন্তু যে বিশ্বাস অবিশ্বাস করে তাহার দণ্ডাজ্ঞা করা যাইবে। সো এখানে যেটা আমরা দেখতে পাই যে দণ্ডাজ্ঞা, যারা বিশ্বাস করবে না তাদের জন্য দণ্ডাজ্ঞা রয়েছে, তাদের জন্য রয়েছে দণ্ডাজ্ঞা, সুতরাং দণ্ডাজ্ঞা মানে শাস্তি, শাস্তি রয়েছে। কারণ যারা যীশুখ্রিস্টকে বিশ্বাস করবে না তাদের জন্য তো সেই অনন্ত মৃত্যু, অনন্ত জীবনের পরিবর্তে অনন্ত মৃত্যু পাবে তারা, অনন্ত অনন্ত মৃত্যুর বা অনন্ত অগ্নিতে তারা নিক্ষিপ্ত হবে, সেটা হচ্ছে তাদের শাস্তি। সো তিনি বলছেন, অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো। সমুদয় জাতি, এখানে কোন এক জাতি না, সমুদয় জাতি,
সব জাতি।
হ্যাঁ, আমরা মতি যদি 28:19 পড়ি সেখানে লেখা আছে সমুদয় জাতি, আর পিতা পুত্র পবিত্রতার নামে বাপতিস্ম কর। আমি তোমাকে তোমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সে সমস্ত পালন করিতে লোকদেরকে শিক্ষা দাও। সুতরাং এই শিক্ষা দেওয়া এবং এই কথা স মার্কের মধ্যে স্পষ্ট যে সমুদয় জগতে এবং সমুদয় সৃষ্টির কাছে, মতির মধ্যে বলা হচ্ছে সমুদয় জাতিকে, সমুদয় জাতি। সুতরাং আমরা দেখতে পাই যে এই অনন্ত জীবনের কোন নির্দিষ্ট লিমিটেশন নাই। যীশুখ্রিস্ট তিনি কোন নির্দিষ্ট জাতি গোষ্ঠীর জন্য আসেননি,
সমুদয় সৃষ্টির
জন্য। হ্যাঁ, কারণ আমরা পড়েছি আমি এসেছি যেন তারা জীবন পায়। হ্যাঁ, আমি এসেছি যেন তারা জীবন পায়, আর সেই বিষয় আমরা দেখতে পাই। আমরা যদি রোমীয় 6:20-22 পদ পড়ি, সেখানে আমরা আমাদের চরিত্র বা আমাদের স্বভাবের কথা কিছুটা জানব।
যখন তোমরা পাপের দাস ছিলে তখন ন্যায়ের দাস ছিলে না, আগেকার যেসব কাজের কথা ভেবে এখন তোমরা লজ্জা পাও সেসব কাজ থেকে তোমাদের কি লাভ হতো, তার শেষ ফল হল মৃত্যু। কিন্তু এখন তোমরা পাপের হাত থেকে ছাড়া পেয়ে ঈশ্বরের দাস হয়েছ, তাতে লাভ হল এই যে তোমরা পবিত্রতায় বেড়ে উঠছ, আর তার শেষ ফল হল অনন্ত জীবন।
আমেন। সো এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে আমাদের বিষয় ছিল যে নূতন জন্ম লাভ করলে আমাদের উপকারিতা কি, কি লাভ হবে, অর্থাৎ যীশুখ্রিস্টের মধ্যে দিয়া। সো এতক্ষণ আমরা আলোচনা করেছি যে অনন্ত জীবন আমরা কার মধ্যে দিয়ে পেতে পারি, অনন্ত জীবন কে বা অনন্ত জীবনের উৎস কি, অনন্ত জীবনের প্রতিফলনটা কি, যে ভালোবাসা, আনন্দ, শান্তি, সহ্যগুণ, দয়ার স্বভাব, বিশ্বস্ততা, মৃদুতা, নম্রতা এবং ইন্দ্রিয় দমন, এই চরিত্রগুলো যখন আমাদের জীবনে পরিস্ফুট হয়, প্রকাশিত হয়, তখন আমরা বুঝতে পারি যে আমি খ্রিস্টের সঙ্গে ক্রুশারোপিত হইয়াছি, আমি আর আমি নই, কিন্তু খ্রিস্ট আমাকে জীবিত আছেন, আর মাংস থাকিতে আমার যে জীবন আছে, অর্থাৎ মানসিক জীবন, তাহা এখন আর আমি মানসিক জীবন যাপন করব না, কিন্তু আমি কি করব, খ্রিস্টের জীবন, খ্রিস্টের জীবন, যেটা আমরা গালাতীয়ের মধ্যে আমরা পড়েছিলাম যে ঈশ্বরের পুত্রের উপর বিশ্বাস করে, বিশ্বাসের মধ্যে দিয়েই যেন আমি তা কাটাতে
জীবন
পারি। কেমন যীশুখ্রিস্টের মধ্যে দিয়ে। সো মানসিক জীবন, যেটা একটু আগে আমরা পড়লাম রোমীয় 6:20 থেকে, যে লাভ, লাভ কি এখানে হলো, সেই লাভ হলো তোমরা পবিত্রতায় বেড়ে উঠছ। সো আমাদের নূতন জীবন যদি হয় তাহলে আমরা কোথায় বেড়ে উঠছি,
পবিত্রভাবে জীবনযাপন করছি,
পবিত্রভাবে, অর্থাৎ আমাদের জীবনের মধ্যে থাকবে পবিত্রতা, আমাদের জীবনে মিথ্যাকথা, ছল, সাতুরি, প্রবঞ্চনা, এই সমস্ত জিনিসগুলো যেন আমাদের জীবনে না থাকে। যদি এগুলো এভিডেন্ট হয়, যদি থাকে, তাহলে ওই যখন প্রথম যখন 3:6 শেষে যে তোমরা এখনো যীশুখ্রিস্টকে চিনো নাই, দেখো নাই, বিশ্বাসও করো নাই, গ্রহণও করো নাই, তোমরা যে নাম ধারণ করতেছ এটা শুধু জাগতিক নাম ধারণ বা কোন জাগতিকভাবে লাভের নাম ধারণ, এটা আসলে খ্রিস্ট তোমাদের জীবনে নাই। সো একটা দেখলাম যে পবিত্রতায় বেড়ে ওঠা, আর একটা হচ্ছে, আর একটা লাভ হচ্ছে যে শেষ ফল হবে অনন্ত জীবন, অনন্ত জীবন। আমরা যদি মতি 5:25 দেখি সেখানে আমরা দেখতে পাই যে প্রভু যীশুখ্রিস্ট শেষের দিকে সেই অনন্ত জীবন, যারা প্রভু যীশুখ্রিস্টের উদ্দেশ্যে জীবনযাপন করবে তারা কি করবে, যীশুখ্রিস্ট সেই ছাগল এবং মেষ দুটোকে তিনি আলাদা আলাদা করবেন, এবং সেই মেষেরা হচ্ছে যারা যীশুখ্রিস্টকে বিশ্বাস করেছে, গ্রহণ করেছে, তাদেরকে বলবেন যে তোমরা সেই অনন্ত জীবনের পথে প্রবেশ করো। আর যারা ছাগল তাদেরকে বলা হচ্ছে যে যারা যীশুখ্রিস্টকে বিশ্বাস করে নাই, গ্রহণ করে নাই, তাদেরকে অনন্ত অগ্নিতে নিক্ষেপ করো। তখন স্বর্গদূতেরা সেই যীশুখ্রিস্টের আদেশ অনুসারে তারা সেই কাজ করবে যে তাদেরকে অনন্ত অগ্নিতে নিক্ষেপ করবে। সো সেটা আমরা মতি ২৫ অধ্যায়ের মধ্যে আমরা দেখতে পাই যে যীশুখ্রিস্টের বিচার। সো নূতন জন্ম হওয়া, সেই জন্য যীশু নিকোদিমকে বললেন যে তোমার নূতন জন্ম হওয়া আবশ্যক, কারণ তুমি এখনো মাংস জীবন যাপন করতেছ। কারণ আমরা রোমিওর মধ্যে দেখেছি যে এখানে লেখা আছে যে এখন তোমরা পাপের হাত থেকে ছাড়া পেয়ে ঈশ্বরের দাস হয়েছ, কিন্তু আগে তোমরা কিসে যাপন করতে? মাংসে, পাপের দাসে। পাপের, তোমরা যখন পাপের দাস ছিলে, অর্থাৎ আমরা খ্রিস্টকে গ্রহণ করি না, বিশ্বাস করি না, তখন আমরা পাপের দাস ছিলাম। এখন আমরা খ্রিস্টের দাস। সো খ্রিস্টের দাস হলে আমাদের জীবনে তো খ্রিস্টের আদেশগুলো পালন করতে হবে, নাকি? আমরা ফিলিপীয় ২ অধ্যায় ৫ পদ থেকে ৫ ৬ থেকে ৯ পদের মধ্যে বা ৫ পদের মধ্যে যে যীশুখ্রিস্টের যে স্বভাব ছিল তা যেন তোমাদিগেতে থাকে, অর্থাৎ খ্রিস্টের স্বভাব চরিত্র, ক্রাইস্ট লাইক নেচার, খ্রিস্টের স্বভাব চরিত্র যেন আমাদিগেতে এভিডেন্ট হয়, স্পষ্ট হয়ে দেখা যায়, লোকেরা যেন দেখতে পারে যে যীশুখ্রিস্ট আমাদিগেতে আছেন। আর যদি না হয় তাহলে আমরা বুঝব যে, বা কেউ বুঝবে হয়তো যে এ লোক যদিও খ্রিস্টান বলে কিন্তু খ্রিস্টের আত্মিক জীবনে সে বেড়ে উঠছে না। কারণ এখানে লেখা আছে যে তোমরা পবিত্রতায় বেড়ে উঠছ, অর্থাৎ গ্রোয়িং আপ স্পিরিচুয়ালি, উই গ্রো আপ স্পিরিচুয়ালি, এটা হচ্ছে খ্রিস্টের স্বভাব, বা খ্রিস্টে যারা থাকবে তাদের স্বভাবটা বা তাদের জীবনটা হচ্ছে এভরিডে, এভরিডে দে গ্রো ইন হোলিনেস, ইন রাইচাসনেস, ধার্মিকতায় তারা বৃদ্ধি পাচ্ছে এবং অনন্ত জীবন, তাদের জন্য অনন্ত জীবন তারা পাবে। এবং কলসীয় ১ অধ্যায় ২১ এবং ২২ পদের মধ্যে লেখা রয়েছে,
একসময় তোমরা ঈশ্বরের কাছ থেকে দূরে ছিলে এবং তার বিরুদ্ধে তোমাদের মনে শত্রু ভাব ছিল, তোমাদের মন্দ কাজের মধ্যে তা প্রকাশ পেয়েছে, কিন্তু খ্রিস্টের মৃত্যুর মধ্য দিয়ে তাহার দেহের দ্বারা ঈশ্বর নিজের সঙ্গে এখন তোমাদের মিলিত করেছেন, যেন তিনি তোমাদের পবিত্র, নিকুত ও নির্দোষ অবস্থায় নিজের সামনে উপস্থিত করতে পারেন।
আমেন। সো আমরা এখানে দেখতে পাই যে আমরা যখন যীশুখ্রিস্টকে বিশ্বাস করি না তখন আমরা কোথায় ছিলাম? দূরে ছিলাম,
দূরে,
আমরা তখন দূরে ছিলাম, অর্থাৎ
শত্রুবাদ ছিল,
আমাদের মধ্যে খারাপ সবকিছু ছিল। কিন্তু যখন আমরা যীশুখ্রিস্টকে বিশ্বাস করেছি, গ্রহণ করেছি, তখন তো আমাদের জীবনে সেই সমস্ত শত্রুভাব, সেই সমস্ত মন্দতা, পাপাচরণ আমাদের জীবনে থাকতে পারে না, থাকা উচিত না। যেমন আমরা ইফিসীয় ২ অধ্যায় ১০ থেকে ১৩ পদের শেষের দিকে লেখা রয়েছে যে তোমরা এককালে দূরে ছিলে, আবার এখানে লেখা রয়েছে তোমরা কি ছিলে? দূরে, দূরে ছিলে, যেটা কলসীয়ের মধ্যেও আমরা দেখতে পাই যে ঈশ্বরের কাছ থেকে তোমরা দূরে ছিলে। এবং ইফিসীয়ের মধ্যেও লেখা আছে ১৩ পদে তোমরা এককালে দূরে ছিলে, কিন্তু খ্রিস্টের সঙ্গে ১৩ পদে, হ্যাঁ, ইফিসীয় ২ অধ্যায় ১৩ পদে লেখা রয়েছে
তোমরা এককালে দূরে ছিলে, কিন্তু খ্রিস্ট যীশুর সঙ্গে যুক্ত হয়েছে বলে তোমাদের এখন তার রক্তের দ্বারা কাছে আনা হয়েছে,
কাছে আনা হয়েছে। এবং কলসীয়ের মধ্যে লেখা রয়েছে যে খ্রিস্টের মধ্য দিয়ে তোমাদের সঙ্গে ঈশ্বরের মিলন করিয়ে দেওয়া হয়েছে, না? অর্থাৎ আমরা দূরে ছিলাম। সো ইফিসীয় এবং কলসীয় দুইটা পুস্তকের মধ্যে আমরা এই মানে সমান ভার্স আমরা দেখতে পাই, পদগুলো যে আমরা দূরে ছিলাম কিন্তু খ্রিস্টের মধ্যে দিয়ে আমাদেরকে কাছে আনা হয়েছে। আবার আমরা দেখতে পাই যে খ্রিস্টের মৃত্যুর মধ্য দিয়ে তার দেহের দ্বারা ঈশ্বর নিজের সঙ্গে এখন তোমাদের মিলিত করেছেন। সো ঈশ্বরের সাথে আমাদের একটা সুন্দর রেকনসিলিয়েশন হয়েছে, একটা মিলন। সো এই মিলনের দায়িত্ব প্রভু যীশু খ্রিস্টর ছিল, এই জন্য তিনি মতি ১১ অধ্যায় ২৮ পদের মধ্যে তিনি আজও আহ্বান করছেন, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, তোমরা আমার কাছে আইসো, আমি তোমাদের বিশ্রাম দিব, অর্থাৎ শান্তি, অনন্ত জীবন। এই বিশ্রাম মানে কাজ করার পরে মানুষ যে একটু রেস্ট নেয় সেটা না, এই বিশ্রাম হচ্ছে অনন্ত জীবন। এই বিশ্রাম হচ্ছে যে বিশ্রাম কখনো শেষ হবে না, মানুষ শুধু বিশ্রাম করবে, অনন্ত জীবনের অনন্ত বিশ্রাম, এবং সেই অনন্ত বিশ্রাম দেওয়ার জন্য প্রভু যীশু খ্রিস্ট আহ্বান করছেন। আমরা যখন ১০ অধ্যায় যদি আমরা দেখি, সেখানে লেখা রয়েছে যীশুখ্রিস্টের কণ্ঠস্বর যারা শোনে, গলার আওয়াজ যারা শোনে, তারা তার খোয়ারের মধ্যে যুক্ত হয় এবং খোয়ারে ঢুকে। এবং আমরা যদি যখন ১৫ অধ্যায়ের মধ্যে দেখি, সেখানে আমরা দেখি যে বিশ্বাসের মধ্যে দিয়ে আমরা খ্রিস্টরূপ কাণ্ডের সাথে যুক্ত
হয়েছে,
খ্রিস্টরূপ কাণ্ডের সাথে আমরা শাখা প্রশাখা হিসেবে যুক্ত হয়েছি, এবং ফল আমাদের দেখানো দরকার গালাতীয় ৫ অধ্যায় ২২ পদ অনুসারে, যে আমাদের কি কি ফল দেখাতে হবে, ভালোবাসা, আনন্দ, শান্তি, ফল। অর্থাৎ আমরা যদি খ্রিস্টের সাথে যুক্ত থাকি, তবে আমাদের জীবনে সেই সমস্ত ফলগুলো থাকবে, অর্থাৎ খ্রিস্টের কাণ্ড, তার একটা শাখা সে কাণ্ড থেকে রস পায় এবং সে ভালো ফল ধরে। আমরা যদি খ্রিস্টের সাথে যুক্ত থাকি, দ্বিতীয় করন্থীয় ৫ অধ্যায় ১৭ পদের মধ্যে সেই কথা লেখা রয়েছে যে ফলত কেহ যদি খ্রিস্টে থাকে, অর্থাৎ খ্রিস্টের সাথে যুক্ত থাকে, তবে তার নূতন সৃষ্টি হইল এবং তার পুরাতন বিষয় সকল অতীত হইয়াছে, দেখো সে সকল নূতন হইয়া উঠিয়াছে। ভাই বোনেরা, এই পাঠের মধ্যে দিয়ে যে নূতন জীবন পাওয়া আমাদের আবশ্যক, এবং নূতন জীবন পেলে আমাদের উপকারিতা, আমাদের সাথে ঈশ্বরের মিলন হবে এবং আমরা ঈশ্বরের সাথে চিরদিন অনন্তকাল ধরে আমরা সেই বিশ্রাম করতে পারব, অনন্তকাল ধরে আমরা তার সঙ্গে সুন্দর সহভাগিতা রক্ষা করতে পারব। যেটা বলেছে যে শেষ ফল হল যে আমাদের বিশ্বাস পবিত্রতায় বেড়ে ওঠার শেষ ফল, রোমীয় ৬ অধ্যায় ২২ পদ, শেষ ফল হল অনন্ত জীবন। সেই অনন্ত জীবন যেন আমরা পেতে পারি। একসময় তোমরা ঈশ্বরের লোক ছিল না, কিন্তু এখন হয়েছ। সো আমরা এটাও একই প্রথম পিতার ২ অধ্যায় ১০ পদের মধ্যে, যে আমরা যীশু খ্রিস্টকে বিশ্বাস করার আগে আমরা তো ঈশ্বরের লোক ছিলাম না, কারণ আমরা যীশু খ্রিস্টের সন্তান হই নাই। যখন ১ অধ্যায় ১২ পদ অনুসারে যতজন তাহাকে বিশ্বাস করিয়া তাহাকে গ্রহণ করিল, তাদের প্রত্যেককে তিনি ঈশ্বরের সন্তান হবার অধিকার দান করিলেন। সো সেই বিশ্বাসের মধ্যে দিয়ে আমরা সেই সন্তানত্বের অধিকার পাই। সো যারা এখনো বিশ্বাস করে নাই, তারা এখনো দূরে আছে। তাই ভাই বোনেরা, অনিশ্চিত ভবিষ্যৎ, অনিশ্চিত জীবন থেকে আসুন, আমরা প্রভু যীশু খ্রিস্টের উপরে আমাদের বিশ্বাস স্থাপন করি এবং সেই অনন্ত জীবনের অধিকারী হই। যদি আমরা সেই অনন্ত জীবনের অধিকারী হই, তবে খ্রিস্টের সঙ্গে, ঈশ্বরের সঙ্গে আমরা চিরদিন অনন্তকাল পর্যন্ত আমরা স্বর্গে অবস্থান করব। আর যদি না পারি, তাহলে আমাদের জন্য সেই ওয়ার্নিং দেওয়া হয়েছে কি, যদি আমরা না করি বিশ্বাস, তবে আমাদের জন্য নির্ধারিত শাস্তি, তারা দণ্ডাজ্ঞা পাবে। হ্যাঁ, তাদের জন্য দণ্ডাজ্ঞা স্থির করা হয়েছে। তাই আসুন আমরা দণ্ডাজ্ঞা নয়, কিন্তু আমরা অনন্ত জীবন লাভ করি, অনন্ত শান্তি লাভ করি, এবং সেটাই হচ্ছে নূতন জীবনের সেই আশীর্বাদ বা উপকারিতা, বা অনন্ত জীবনের উপকারিতা, এক কথায় ঈশ্বরের সঙ্গে অনন্তকাল থাকা, বসবাস করা। ঈশ্বর তার বাক্যের মধ্যে দিয়ে আমাদের প্রত্যেককে আশীর্বাদ দান করুন। আসুন প্রার্থনা করি। চিরমঙ্গলময় সদা প্রভু, আমরা তোমার চরণে প্রণিপাত করি, প্রণত হই। তুমি আমাদের সৃষ্টি করেছ প্রভু, এই সৃষ্টির মধ্যে আমাদেরকে রেখেছ, কিন্তু প্রভু আমরা আমাদের জীবনে যতদিন আমরা তোমাকে বিশ্বাস করিনি, তোমাকে পাইনি, আমরা শয়তানের পথে ছিলাম, আমরা মানসিক জীবন যাপন করছিলাম। আর মানসিক জীবন হচ্ছে সেই দাসত্বের জীবন, মানসিক জীবন হচ্ছে সেই শয়তান দ্বারা পরিচালিত জীবন। কিন্তু যখন আমরা প্রভু তোমাকে পেয়েছি, তোমাকে বিশ্বাস করেছি, গ্রহণ করেছি, তখন আমরা সেই পুরাতন স্বভাব থেকে আমরা নূতন স্বভাব লাভ করেছি, খ্রিস্টকে পরিধান করেছি, খ্রিস্টের নূতন জীবন পেয়েছি, নূতন জন্ম লাভ করেছি। তাই প্রভু তুমি আমাদের প্রত্যেককে, বিশেষ করে যারা এখনো সেই অনন্ত জীবন, অনন্ত পরিত্রাণ তারা যারা লাভ করেনি, তুমি তাদের অন্তরে কথা বলো, যেন তারা তোমাতে বিশ্বাস স্থাপন করে, তোমাকে ঈশ্বরের পুত্র বলে তারা বিশ্বাস করতে পারে, এবং তুমি যে ক্রুশে মৃত্যুবরণ করেছ এবং কবর প্রাপ্ত হয়েছিলে এবং তৃতীয় দিবসে মৃত্যুকে জয় করে তুমি পুনর্থিত হয়েছ এবং স্বর্গে অবস্থান করছ, আমাদের জন্য স্থান প্রস্তুত করছ, যেটা আমরা যোহন 14 অধ্যায় 1 থেকে 3 পদের মধ্যে দেখি, তুমি আমাদের জন্য স্থান প্রস্তুত করছ, তুমি আবার আসবে এবং আমাদিগকে নিয়ে যাবে, যেন আমরা যেখানে থাকি তিনি যেখানে থাকেন আমরাও সেখানে থাকতে পারি। সো প্রভু তুমি সেই সমস্ত ভাই বোনদেরকে চেতনা দাও, কথা বলো তোমার আত্মার মধ্যে দিয়ে, যেন যে স্থান প্রভু যীশু খ্রিস্ট প্রস্তুত করতেছেন এবং তিনি যখন আসবেন তখন তারাও তার সঙ্গে একসাথে মিলিত হয়ে সেই অনন্ত জীবনের অধিকারী হতে পারে, সেই অনন্ত রাজ্যের অধিকারী হতে পারে। তুমি তাদের প্রত্যেককে সেই চেতনা দান করো, এবং আমরা যারা এখনো তোমাতে জীবনযাপন করছি তুমি আমাদের আশীর্বাদ করো, যেন আমরা বিশ্বস্তভাবে, সৎভাবে, ন্যায়ভাবে যে জীবন তুমি আমাদের দিয়েছ সেই জীবনে যেন আমরা আত্মিকভাবে বেড়ে উঠতে পারি, আত্মিকভাবে প্রতিদিন যেন আমাদের জীবনে আত্মিকতা দেখা যায়, আমাদের জীবনে যেন সেই ভালোবাসা, আনন্দ, শান্তি, দয়া, সহ্যগুণ, বিশ্বস্ততা, ক্ষমা, নম্রতা এবং ইন্দ্রিয় দমন, এই সমস্ত গুণগুলো যেন আমরা আমাদের জীবনে ধারণ করতে পারি, বরণ করতে পারি এবং অন্যের প্রতি সেই ভালোবাসা দেখাতে পারি। কারণ তুমি যোহন 13 অধ্যায় 34 পদের মধ্যে বলেছ যে আমি যেমন তোমাদিগকে ভালোবেসেছি তোমরাও তেমনি একে অন্যকে ভালোবাসো। তাই প্রভু তুমি আমাদেরকে আশীর্বাদ করো, সাহায্য করো, আমরা যেন তোমার সেই মহান আদেশ আমরা পালন করতে পারি, সেই ভালোবাসায় ভুবন করে জয়, আমরা যেন ভালোবাসার মধ্যে দিয়ে, তোমার সেই ভালোবাসার মধ্যে দিয়ে আমরা ভুবনকে জয় করতে পারি, তুমি আশীর্বাদ করো। এই প্রার্থনাই ধন্যবাদ মুক্তিদাতা যীশু, আমরা তোমার পবিত্র নামে চাই, আমেন।